শুভ সন্ধ্যা, আজ সোমবার 15ই মার্চ 2010 সাল, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজকের অনুষ্ঠানের নির্ধারিত উপস্থাপকের পরিবর্তে আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। আজকের অনুষ্ঠানে আছে বাংলাদেশের চা শিল্পের উপর একটি সাক্ষাৎকার এবং বাংলাদেশে মায়ের কাছে প্রবাসী মেয়ের চিঠি। চা পৃথিবীর একটি অতি প্রিয় পানীয়। এটি আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের একটি অপরিহার্য বস্তু। বাংলাদেশের একজন বিশিষ্ট চা পরীক্ষক ও বিপণন বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ হোসেন মুরাদ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে আসেন। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস ও বিপণন নিয়ে তাঁর একটি চমৎকার সাক্ষাৎকার নেন জনাব সাদেকুর রহমান। আসুন আমরা সেই সাক্ষাৎকারটি শুনি।
আপনি আমাদেরকে বাংলাদেশের চায়ের ইতিহাসটা বলেন তো, কবে থেকে আমাদের দেশে চা উৎপাদন করা হয়?
চা ইতিহাস বাংলাদেশে অলমোস্ট 150 বছরের কাছাকাছি আছে। প্রথম চা বাগান সিলেটের শহরের কাছেই মালনীচড়া চা বাগান বলে প্রসিদ্ধ বাগানটি, এরপরে ওখান থেকে সিলেটের নানান জায়গায় এটা বিস্তার লাভ করে। চিটাগাং এ বেশ কটি বাগান আছে, এখন প্রায় 8টা চা বাগান চিটাগাং এ আছে, বাকি 154টার মধ্যে, বাকিগুলো সবগুলি গ্রেটার সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে।
আচ্ছা, 150 বছর আগে মানে ধরুন মোটামুটি 1860 থেকে আমাদের
এরকম সময় আর্লি পায়োনিয়ার্সরা যারা এসে এটাকে চায়ের জন্য কন্ডিসিভ মনে করেন, কিছু কিছু আসাম এবং চায়না ভ্যারাইটির চা তারা এসে এখানে বপন করেন, ওর থেকেই চায়ের প্রসারটা লাভ করে।
কোথেকে আনলো প্রথম চারা?
প্রথম চারাগুলো দুটো জাতের চারা ওখানে ছিল, একটা হচ্ছে গিয়ে চাইনিজ ভ্যারাইটি বলা হয় আর একটা হচ্ছে গিয়ে আসাম ভ্যারাইটি।
তো ঠিক আসামে তখন চাষ হতো?
হ্যাঁ, আসামে তারও কিছু আগে সামান্য কিছু আগে।
প্রথমে ধর ভারতবর্ষে তাহলে কবে চা?
ভারতবর্ষে খুবই কাছাকাছি সময়ে, ম্যাটার অফ 10-15-20 বছরের ভেতরেই তারা জানলেন যে বাংলাদেশের এই অংশটাও, তখন পাকিস্তান পূর্ব পাকিস্তান এই অংশটাতেও চা লাগানো সম্ভব। ব্রিটিশ ইন্ডিয়া ছিল টোটালটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এখানে ব্যবসা করার জন্য, অ্যান্ড দে ফাউন্ড আউট দ্যাট চার জন্য অনেক জায়গা যেটা আছে আসাম এরিয়াতে, যেহেতু সিলেট আসামের এই সবনংলা একসময় আসাম স্টেটের মধ্যেই ছিল, অতএব ওইসব কিছু জায়গা তারা চুজ করে চা বপনা আরম্ভ করেন।
না কিন্তু আমি ইন্ডিয়া থেকে চা চাকে ইংরেজরাই নিয়ে এসছে, ইংরেজরাই নিয়ে
এসছে, ইংরেজরাই।
তারপর প্রথম গাছ তাহলে কোথেকে নিয়ে আসলো? চায়না থেকে নিয়ে
আসলো। মিথিক্যাল যেটা হিস্ট্রি একটা যেটা আছে সেটা হচ্ছে যে বুদ্ধিস্ট মঙ্করা তারা নিজেদেরকে জেগে রাখার জন্য, ওই ওদের রিলিজিয়াস চান্স গুলা শেখার জন্য ওরা তাদের চোখের পাতা কেটে ফেলে দিয়েছিল, যেটা তারা পরে দেখা গেল যে ওইখান থেকে গাছ জন্ম নিয়েছে, ওটার পাতা খেয়ে ওরা জেগে থাকতে পারতো বলে এটা একটা মিথিক্যাল স্টোরি আছে। বাট দি আদার স্টোরি ইজ দ্যাট ওই ওয়াইল্ড চায়ের পাতা যখন ওরা ওই সফরে যেতেন, তো কোনো সময় পানি জল দেওয়ার সময় ওই গাছ থেকে দুটো পাতা পরে দেখা যায় যে একটা লিকুইডের মতো দেখা যাচ্ছে, ওটা খেলে ভালোই লাগছে এবং ঘুম থেকে তারা কিছু রিলিফ পাচ্ছে, ওই তখন থেকে চা অ্যাকচুয়ালি আরম্ভ হয়ে যায়।
কিন্তু এটা চায়নাতে শুরু?
এটা চায়না।
এবং তারপরে মোটামুটি ইংরেজরা আসার পরে
চায়ের প্রসার এবং কমার্শিয়াল প্ল্যান্টিং আরম্ভ হয় ইন্ডিয়াতে।
এখন যে বাংলাদেশে যে চায়ের অবস্থা, তাতে বেশিরভাগ চা উৎপাদন হয় সিলেটে?
হ্যাঁ, 154টা বাগানের 8টা বাদ দিয়ে বাকি সবগুলোই সিলেটে।
আচ্ছা, এবং কি কি ধরনের চা তৈরি হয় আমাদের?
এক সময় অনেক রকমের চা তৈরি হতো, প্রথম যেটা মেথড ছিল চা ম্যানুফ্যাকচারিং এর ওটাকে বলা হতো অর্থোডক্স, ওটার পরে পরে কিছু গ্রিন টি ম্যানুফ্যাকচারিং হতো, যদিও খুব সামান্য বাট সেটা হতো। অর্থোডক্স এর ব্যাপারে দেখা গেল যে যদিও চায়ের গুণগত মান ভালোই পাওয়া যায় কিন্তু পার কেজি ইল্ড খুব কম হয়, যেমন 250 থেকে 300 পর্যন্ত ম্যাক্সিমাম কাপ পাওয়া যেত প্রতি কেজি চাকে অর্থোডক্স ম্যানুফ্যাকচারে। ওটাকে ওরা নতুন মেথডে বানানো আরম্ভ করলো, একসময় আরম্ভ হলো এলটিপি, তারপরে আরম্ভ হলো লেক কাপ, আর ফাইনালি যেটা প্রসার লাভ করে সেটাকে বলা হয় সিটিসি কাপ, টিয়ার এন্ড কার্ল। এই মেথডে চা বানালে দেখা যায় যে প্রতি কেজিতে অলমোস্ট 500 কাপ চা পাওয়া যায়। অতএব এটা কমার্শিয়ালি খুব ভায়াবল হওয়াতে এখন সমস্ত বাংলাদেশে একমাত্র ম্যানুফ্যাকচার যেটা প্রচলিত সেটা হচ্ছে সিটিসি। আনার পরে একটা পিরিয়ড যায় যেটাকে বলা হয় উইদারিং। উইদারিং এর প্রসেসটা হচ্ছে ওটার ময়েশ্চারটা যতটা কমিয়ে ফেলা যায়। ইট ইজ ডান ইন ট্রাপস। ট্রাপস বলে একটা জিনিস নতুন ডেভেলপ হয়েছে, আগে হয়েছে ওটা চাটের উপরে দিয়ে ইচ্ছে করা হতো, এখন আরো টেকনিক্যাল হওয়াতে এগুলো টাপের ভিতর দিয়ে উইদারিং করা হয়। এখন ফ্যান ইউজ করা হয় টু টেক আউট এজ মাচ ময়েশ্চার এজ পসিবল। এটা ঘরের মধ্যে হচ্ছে, ওদের একটা হ্যাঁ একটা ফ্যাক্টরির সাথে সংলগ্ন জায়গায় ট্রাক। তারপরে ওর পরের স্টেজ হচ্ছে ওই চাটাকে রোটাবিন মেশিনে দিয়ে ওটাকে প্রি কন্ডিশনিং বলা হয়, চাটাকে রেডি করা হয় টু ফিড ইন টু দি সিটিসি মেশিন। সিটিসি মেশিনে দেওয়ার পর ওটাকে কাট করা হয়, টিয়ার করা হয় এবং কার্ল করা হয়, যেটা ওই আপনি চায়ের যে দানা বলি ওই দানাটা হয় কার্ল করার মাধ্যমে। ওইখান থেকে চাটা যায় ফার্মেন্টেশন, একটা টাইম লাগে, একটা টাইম লাগে ওই অক্সিডাইজেশন ফরমেশন ফার্মেন্টেশনটাই কারণেই চায়ের কালার, স্ট্রেংথ এবং অ্যারোমাটা ডিসাইডেড হয়। ওটা খুবই একটা নিখুঁত ব্যাপার, যারা এক্সপার্ট ওরা ওই সময় বুঝে। এবং আগে ওরা নোজ বলে একটা জিনিস ছিল যে সঙ্গে বলতে পারতেন যে এটা রেডি হয়েছে কিনা টু গো টু দ্য ড্রায়ার। এখন যেহেতু আরো অনেক ডেভেলপ হয়ে গেছে, ওরা টাইম কন্ট্রোল করতে পারে, টেম্পারেচার কন্ট্রোল করতে পারে, ওইভাবে করে তারা ওই চাটাকে ওই পর্যন্ত নিয়ে আসার পরে ওটাকে তারা ড্রাইং এ ঢুকিয়ে দেন। ড্রায়ারের ভেতর থেকে বার হওয়ার পরে এটাকে নানান গ্রেড করা, সর্ট করে, সর্টিং করার পরে নানান গ্রেড করে ওটাকে মার্কেটিং এর জন্য পাঠায়। যেহেতু বাংলাদেশের এই 154টা সিলেটের বাগান এবং চিটাঙ্গের বাগান বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওটা বিপণন করাটা একটু কঠিন ব্যাপার, যার জন্য দিস অকশন সিস্টেমটা ইভলভ করা হচ্ছে, যেটা নিলামকারীরা বাংলাদেশের ছটা প্রতিষ্ঠান হচ্ছে, এর মধ্যে আমাদের একটা, আমাদেরকে চাগুলা চিটাঙ্গে ওয়ারহাউজিং এর জন্য নিয়ে আসতে হয়। আনার পরে আমরা ওই চার সাম্পলটা নিই, ওটা আমরা আস্বাদন করি, করে গুণগত মান বের করি, ওটাকে আমরা বাগানের যারা ব্যবস্থাপক আছেন ওনাদেরকে আমরা রিপোর্টটা পৌঁছে দিই, ওটার গুণগত মান কত ভালো কিংবা ওটার মধ্যে দোষ ত্রুটি কি আছে এটাই বের করে ওনাদেরকে জানানো আমাদের দায়িত্ব। এবং এই 154টা বাগানের চা একটা ছাদের নিচে 300-400 বায়ারকে বেচার সিস্টেমটা প্রায় 100 বছরের পুরনো সিস্টেম, ওইভাবেই রয়ে গেছে। এই সিস্টেমটাকে কোনো আর নতুন কোন সিস্টেম এটা ফেলা যায়নি, বিকজ দিস ইজ দি ওনলি সাকসেসফুল সিস্টেম অ্যাভেলেবল টু মার্কেট দি টি এট দ্য বেস্ট পসিবল প্রাইসেস টু ওভার 300 বায়ার্স।
নিলামটা কারা করে?
নিলাম এই যে বললাম যে 6 জন প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আমরা একজন।
মানে কিন্তু নিলাম কে নিলাম করবে সেটা কে ঠিক করে?
এটা হচ্ছে কি আপনার ওই যে এক্সপার্টাইজ ডেভেলপ করতে হয়। আমি 1976 সালে চা জয়েন করি, এরপর আমি 10 বছর ট্রেডিং এন্ড মার্কেটিং করার পরে আমি ওই নিজের ব্রোকিং হাউসে এসে আমি যোগ দিই। এরকম সবাই যারা আছেন সবারই হাই এক্সপিরিয়েন্স লোক, তারা হয় লন্ডনে কিংবা শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া ট্রেনিং করে এসছেন, কেনিয়া পর্যন্ত গেছেন। দিস ইজ ভেরি টেকনিক্যাল অ্যাসেসমেন্ট যে আপনার অক্সিনিয়ার খালি কাজ চা বেচা না, চাটা আস্বাদন করে ওটার গুণগত মান যে বললাম এবং ওর দোষ ত্রুটি বের করে ব্যবস্থাপকদেরকে জানানো যে আপনার চাতে এই প্রবলেমটা হচ্ছে, এটাকে আপনি ঠিক করতে হবে কিংবা আপনার কোয়ালিটি আরো ইম্প্রুভ করতে হবে, কিভাবে করতে হবে সেটারও কিছু আমাদেরকে আইডিয়া নিয়ে নিতে হয়, যার ফলে কি আমাদেরকে কিছু ম্যানুফ্যাকচারিং ও শিখে ফেলতে হয়। অক্সিজেন সিস্টেমটা এই জন্য সাকসেসফুল যে আপনি 300টা বায়ার একটা ছাদের নিচে আনে বসাতে পারবেন না। আমাদের যেহেতু একটা সিস্টেম আছে, আমরা একটা অক্সিজেন হাউস করেছি যেটা আমরা 6 জন অপারেট করি। আপনি জিজ্ঞেস করেছেন যে কারা হতে পারে অক্সিনিয়ার, অক্সিনিয়ার ওরাই হতে পারবে যাদেরকে টি বোর্ড একটা লাইসেন্স দেবে। লাইসেন্স দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে ওই টি টেস্টার সাফিসিয়েন্টলি এক্সপিরিয়েন্স কিনা, আপনার সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, কারণ এটা মুখের কথার উপরে চাটা বেচা হয়। আমি প্রডিউসারকে যে টাকাটা দিব এটা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে 14 দিনের মাথায়। আমার বায়ার আমাকে চার টাকা দিচ্ছে কিনা দিচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি ওনার টাকাটা ওনার ব্যাংকে জমা দিচ্ছি কিনা সেটা মোর ইম্পর্টেন্ট। যার জন্য এই এত স্ক্রুটিনির ফলে মাত্র 6টাই অক্সিনিয়ার এখনো বাংলাদেশে আছে, আরো হয়তো ভবিষ্যতে হতে পারে বা দিজাদি necessary parameters that has to be fulfilled.
আচ্ছা, অকশন গুলি কি একটা নির্দিষ্ট সময় হয়, আপনারা ঘুরে 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 ঘুরে?
জি জি জি, প্রতি মঙ্গলবারে একটা রোটেশন সিস্টেমের মাধ্যমে হয়। আজকে যিনি প্রথম অকশন করবেন সকাল 8:30, পরের মঙ্গলবারে উনি 2 নম্বর অকশনিয়ার হয়ে যাবেন। এই করে সাইকেলটা ঘুরতে থাকে, 45টা সেল হয় সমস্ত বছরই। সিজনটা 45টা সেলের মধ্যে নির্ধারিত, আরম্ভ হয় মের কোন এক সময় আর শেষ হয় এপ্রিলের কোন এক সময়, মাঝখানে এই 1.5 মাস গ্যাপ পাওয়া যায়। চার সিজনটাও ঠিক এইভাবে নির্ধারিত হয়। চার পাতা তোলা হয় মার্চ থেকে আরম্ভ করে ডিসেম্বরের 31 পর্যন্ত। এরপরে বেশিরভাগ বাগানি আর চা উত্তোলন করেন না, কারণ চা গাছগুলোকে আবার প্রুন করতে হয়, করে ওটাকে একটা সময় দিতে হয় রিজুভিনেট করার জন্য। তারপরে যখন প্রথম বৃষ্টির সাথে পাতা উঠতে আরম্ভ করে তখন থেকে সিজনটা আরম্ভ হয়, যার জন্য অ্যাকচুয়াল প্লাকিং সিজন 9 মাস, অকশন সিজন হচ্ছে গিয়ে 10.5 মাস।
বাংলাদেশের ওভারঅল প্রোডাকশন,
বাংলাদেশের ওভারঅল প্রোডাকশন বিটুইন 56 to 60 মিলিয়ন কেজিস এর মধ্যে তারতম্য হয়। সময় বাংলাদেশের মোর দেন হাফ, প্রায় 30-34 মিলিয়ন কেজির মতো চা এক্সপোর্টেড হয়ে যেত। বাট দ্য টেবলস হ্যাভ টার্নড, আমাদের ইন্টারনাল কনজাম্পশন এত হেলদি যে আমরা যে অপশনে যে দামটা দিতে পারছি আমাদের চা প্রস্তুতকারকদেরকে, এক্সপোর্ট মার্কেটে এই দাম আমাদেরকে দিতে পারে না, যার ফলে ওই 34 মিলিয়ন কেজি এক্সপোর্টটা এখন এসে দাঁড়িয়েছে মাত্র 5 মিলিয়ন কেজিতে। আমাদের সবচেয়ে বড় বায়ার ছিলেন ওই সময় রাশিয়া, ওইটা অবশ্য আমাদের প্রোটোকলের মাধ্যমে চা বাঁচাত বলে ওটা একটা সুবিধা ছিল। পাকিস্তান ছিল সেকেন্ড বিগেস্ট বায়ার, ইংল্যান্ডেও চা যেত, ইরাকেও চা গেছে, মিডল ইস্টে গেছে অনেক চা, পোল্যান্ডে অনেক চা গেছে। কিন্তু এখন আমাদের এই কয়েক বছর ধরে দেখা গেছে আমাদের অকশন লেভেলে এই চায়ের দাম প্রায় $2 কাছাকাছি।
আর কিন্তু বাইরে যখন যেতে আগে শুনতাম যে বাংলাদেশের চা প্রধানত রঙের জন্য ব্যবহার করা হয়, এটা কি সত্যি?
একদম সত্যি না, রং ডেফিনেটলি একটা খুব ভালো ফ্যাক্টর। আমাদের চা ব্রাইট কালারের একটা চা হয়, দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। বাট বাংলাদেশের চা স্ট্রেংথও কিন্তু ভালো, খুবই ভালো। অন্যান্য হায়ার এলিভেশনে গ্রোয়িং কান্ট্রিজদের সাথে যেটা আমরা পেরে উঠি না, সেটা হচ্ছে গিয়ে একটা স্ট্রং অ্যারোমা দেবার জন্য, যেটা আমাদের চাতে অ্যারোমাটা হয় না। ওইটা ওইটা কোল্ডার ক্লাইমেটসে ওই চাটার অ্যারোমাটা বেটার হয়, এবং এলিভেশন যেসব দেশের ভালো কিংবা যেসব দেশে রেইনফলটা খুবই কনসিস্টেন্ট, ফর এক্সাম্পল কেনিয়া মালাউই, ওইসব দেশের চায়ের কোয়ালিটিটা ইন টার্মস অফ অ্যারোমা ইজ ডেফিনেটলি আমাদের থেকে বেটার।
আচ্ছা, তা আপনি বাংলাদেশের চায়ের ব্যবসার ভবিষ্যৎটা আপনি বেশ উজ্জ্বলই মনে করেন?
যেভাবে আমাদের কনজাম্পশন বাড়ছে, আমাদের পপুলেশন যেভাবে টি ড্রিঙ্কিং এর প্রতি আকৃষ্ট হয়েছে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, আমাদের হয়তো অদূর ভবিষ্যতে হয়তো ইম্পোর্ট করতে হতে পারে চা। ব্যবসা বলতে এটা কিন্তু নানান ভাগে ব্যবসাটা
ইন্ডাস্ট্রি,
বাট দি প্রোডাকশন ইন্ডাস্ট্রি ডেফিনেটলি খুবই হেলদি, খুবই হেলদি। ইটস এ ভেরি গুড সাইন যে তারা এটার কারণে হয়তো তাদের হাই ইল্ডিং ভ্যারাইটিস হয়তো রিপ্লান্টিং করতে পারবেন, তাদের একরেজ বাড়াতে পারবেন। It will definitely help in the economy of the country as well as create more employment. Healthy price power karone, a lot of development will take place in the tea industry. আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাদের শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা রইল,
ধন্যবাদ।
মুখে তুলতে মনে পড়ে যায়, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে ধীরে লজায়, চোখে মুখে হাসি অল্প কবেকার সেই গল্প মনে পড়ে যায়, এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে ভিড়ল যায়, আজ বাজে কন কন বাজে কিন কিনি চোখ বুঝে তাজ যেন শুনি তুমি হাসতে হেসে বলতে চাইতে দেব কচামচ চিনি চোখে মুখে হাসি অল্প কবেকার সেই গল্প মনে পড়ে যায় হায় এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়াতে এসে ভিড় লজা মেলো চুল মুখের উপর হাতে খোলা বই তারা শঙ্কর মুখের হাসিতে ছড়িয়ে দিতে সুরের সুরভি রবি শঙ্কর চোখে মুখে হাসি অল্প কবেকার সেই গল্প মনে পড়ে যায় মুখে তুলতে মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়াতে এসে ভিড় লজায় এক কাপ চা আহা এক কাপ চা বাবা এক কাপ চা।
গতকাল ক্যানবেরার পত্রিকায় একটি খবর ছাপা হয়, একটি মেয়ের মধুর স্পর্শে মায়ের জীবন রক্ষা। ডায়াবেটিক মা যখন হাইপোগ্লাইকেমিক অ্যাটাক বা চিনি শূন্যতায় পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, তখন তার 8 বছরের ছোট্ট মেয়ে জরুরি নাম্বার 000-তে ফোন করে। অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত কর্তৃপক্ষ ফোনেই তাকে কি করতে হবে তা জানায়। তাঁদের নির্দেশে মেয়েটি মধুর শিশি থেকে সামান্য মধু তার মায়ের মুখের ভিতর গলিয়ে দেয়। সেই মধুর স্পর্শই তাকে বাঁচিয়ে তোলে। মা আর মেয়ের সম্পর্কও বেশ মধুর, একের প্রতি অপরের প্রবল টান। তাঁদের একাত্মতা বোধহয় প্রাকৃতিক, সম্পর্ক বন্ধুর মতন। মা তাঁর ছোটবেলার জীবনের প্রতিচ্ছবি মেয়ের মাঝে দেখেন আর মেয়ে মায়ের স্বপ্নের মাঝেই বড় হয়ে ওঠে। বিয়ের পর মাকে ছেড়ে ভিন্ন সংসার গড়ে, একদিন মা হয়, তারপর কি হয় সেই মধুর সম্পর্কের? দীর্ঘদিন সিডনি প্রবাসী এক মেয়ের মাকে লেখা এক চমৎকার চিঠিতে তার বর্ণনা পড়ে শোনাচ্ছেন সাকিবা রহমান।
মা, অনেকদিন থেকে ভাবছি তোমাকে একটা চিঠি লিখব, কিন্তু এই ইমেল আর ফোনে সবসময় কথা হয় বলে কিছুতেই আর লেখা হয়ে ওঠে না। আজ ড্রয়ার গোছাতে গোছাতে বাবার নাম লেখা একটা খাম পেলাম, আমাদের চাটগার বাড়ির ঠিকানায় লেখা, যেটা কোনো কারণে আর পোস্ট করা হয়নি, আর কখনো হবেও না। বাবা নেই, তবু দিন মাস বছর ঘুরছে, কিন্তু সময় থাকতে সংকোচ করে কত কথা বলা হয়নি বলে খুব মন খারাপ হয়। তাই আর সময় নষ্ট না করেই লিখতে বসে গেলাম। যদিও তোমাকেই লিখছি, কিন্তু এর প্রতিটি লাইনেই বাবাও রয়েছে। মনে পড়ছে এক এক বয়সে তোমার আর বাবার সঙ্গে আমার দিনগুলোর কথা। কখনো বাবাই ছিল আমার বন্ধু, আর তুমি বকাবকি করতে বলে তোমার চাইতে বাবাকে আরো বেশি ভালো লাগত। তারপর যখন নিজের ছেলে মেয়ে জন্মালো, বুঝতে পারলাম মা কি। তখন কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা একদম বদলে গেছে। তোমার পক্ষ হয়ে বাবার সঙ্গে কত ঝগড়াও করেছি, কত খুঁটিনাটি ব্যাপার নিয়ে হয়তো অনেক বড় কথাও বলে ফেলেছি তোমাদের, কষ্ট দিয়েছি অনেক সময়। কিন্তু তারপরেও জানি সব অপরাধ ক্ষমা করে বিপদে প্রয়োজনে ভরসা দেবার জন্য তোমরাই আছো। এভাবে ভেবে ভেবে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এর মধ্যে থেকে একজন যে নেই হয়ে যেতে পারে কল্পনাও করতে পারিনি। অথচ কয়েকবারই তো বাবার স্ট্রোক, বাইপাস এরকম বড় বড় ব্যাপার হয়েছে। সেই যে একবার বাবা সব আত্মীয় স্বজনকে ইমেল করে অনেকটা বিদায় নিয়ে ফেলেছিল, তখনও কিন্তু একবারের জন্য মনে হয়নি বাবার কিছু হবে। সত্যি বলতে কি, বাবার শরীরটা যে ভেতরে ভেতরে কতটা খারাপ হয়ে পড়েছিল সেটা বাবাও কখনো বুঝতে দেয়নি। আর নিজেদের ব্যস্ততার মাঝে সেটা নিয়ে বিশেষ করে ভাবারও সময় পায়নি। তাই বাবার চলে যাওয়াটা বড় আনএক্সপেক্টেড ছিল। আমি যদিও অনেকের মতো প্রচন্ড রকম কান্নাকাটি করিনি, কিন্তু তার একটা কারণ ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না বাবাকে আর কখনো দেখব না, বাবা নেই। এখনো যখনই ভাবি আর কখনো বাবার সঙ্গে কোনো কথা শেয়ার করতে পারবো না, কলকাতা বেড়াতে গেলে সকালে উঠে ব্রেকফাস্টের টেবিলে বাবাকে খুটুর খাটুর করতে দেখব না, তখনই চোখ জ্বালা করে, গলাটা টনটন করে ওঠে আর দুই চোখ ভিজে যায় জলে। প্রতিদিনের মতো কত কিছুতেই যে বাবা মিশে আছে। সকালে মর্নিং ওয়াকে বের হয়ে স্কুল ইউনিফর্ম পরা অস্ট্রেলিয়ান ছেলেপেলেদের দেখলেই মনে পড়ে, ছোটবেলায় লন্ডনে ছোট ছোট ব্রিটিশ বাচ্চা দেখলে বাবা বলত, ওই দেখো লাল দাদা। কামিনী ফুলের বা হাসনুহেনার ঝোপ দেখলেই মনে পড়ে, চাটকার বাড়ির টানা বারান্দায় বাবা কত রকমের সুগন্ধি ফুলের গাছ লাগিয়েছিল, ওখানে বসে বসে ফুলের গন্ধ পাবে বলে। গ্যারাজ সেলে গিয়ে রান্নাঘরের কাজে লাগে এমন যন্ত্রপাতি দেখলেই নাড়াচাড়া করতে বেশ ভালো লাগে। আর ভাবি, এরকম কিছু দেখলেই বাবা সেটা গড়িয়াহাট থেকে কিনে আনত। আমার ক্যাকটাস আর পাতাবাহারগুলোতে রোজ জল দিতে দিতে ভাবি, এটাও আমি বাবার কাছ থেকেই পেয়েছি। গায়ের লাল লাল তিল, নাকের ডগার সুপুরি, বড় কপাল, এরকম আরো কত কিছুই রোজকার দিনগুলোতে বাবাকে মনে করিয়ে দেয় সারাক্ষণ। রসুন ছোলার সময় মনে পড়ে শাওনকে বাবার জোর করে রসুন খাওয়াবার চেষ্টা, কারি পাতা দেওয়া কোনো কিছু বা ইডলি, দোসা বা বালিগঞ্জ ফাড়ির ধাবা বা লর্ডসের মোড়ের হাবেলি, দেখলে কি বাবার কথা না মনে পড়ে উপায় আছে? এই লিস্ট বিশাল বড়। জীবনের প্রতিটি কোণাতেই কোথাও বাবা নেই। ঠিক তেমনি ভাবে সবকিছুর সঙ্গে তুমিও জড়িয়ে আছো মা। হয়তো ব্যস্ততার জন্যে মুখ ফুটে তোমাকে বলার সুযোগ করে নিতে পারিনি আমরা এতদিন, কিন্তু তুমি তো জানো আমি বা টুম্পা তোমাকে কত ভালোবাসি, জানো না? মুগ ডালে আদা কুচি আর জিরে ফোড়ন দিতে তুমি তো শিখিয়েছ, ছানার ডালনা মানেই তো তুমি, গুছিয়ে চিঠি লিখতেও তোমার কাছ থেকেই শেখা। বাংলা পরীক্ষায় কখনো বাগধারা পড়তে হয়নি, কারণ তোমার মুখে সব সময় শুনে শুনে আমাদের বিস্তর জানা ছিল। ছোটবেলায় যখন ভালো করে উপলব্ধি করার ঠিকমতো বয়স হয়নি, তখন থেকে তোমার মুখে শোনা সঞ্চয়িতার গল্প কবিতাগুলো শুনতে শুনতে আবৃত্তির দিকে ঝোঁক গেছে, হয়তো শাওনের আবৃত্তির অঙ্কুরোদ্গমও সেখান থেকেই। তোমার সঙ্গে মহিলা পরিষদে মিটিং মিছিলে যেতে যেতেই হয়তো সোসাইটি অ্যান্ড কালচার পিয়ার প্রিয় সাবজেক্ট, পিয়ার গানের গলাও তো তোমারই উত্তরাধিকার সূত্রে পাওয়া মা। যখনই কোথাও শাওন আসিল ফিরে, মধুর আমার মায়ের হাসি, আমি অকৃত্রিম অধম, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এইসব গানগুলো শুনব, তোমার কথা না ভেবে কি পারব? দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল, তোমাদের সঙ্গে কাটানো সময়ে প্রায় দ্বিগুণ সময় ধরে তোমাদের সঙ্গেই থাকি না, কিন্তু সেটা শুধুই শারীরিক বা ভৌগোলিক দূরত্ব। মনের মণিকোঠায় তোমার সব সময় আমার সঙ্গে সঙ্গেই আছো আর সব সময় থাকবে। আরো অনেক কিছু মনে পড়ছে মা, কিন্তু সব লিখে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলবো, আমরা তো জন্মান্তরবাদে বিশ্বাস করি, আর নির্বাণও কিছু এই জীবনেই পাচ্ছি না। আর শুনেছি প্রিয়জনেরা নাকি জন্মে জন্মে কাছাকাছি থাকে, তাই আগামী জন্মেও আবার প্রিয়জনদের মাঝে আমরাও মিলেমিশে থাকব। তবে এখনো এই জীবনের বাকি দিনগুলো সবাই হেসে খেলে, ভালোবেসে, একে অন্যকে কষ্ট না দিয়ে সুন্দর করে বেঁচে থাকতে পারি যদি, আর কি চাই? ভালো থেকো মা। কথা তো সবসময় হচ্ছে, কিন্তু না বলা কথাগুলো তুমিও শুনতে পাও, আমিও শুনতে পাই। পিকলু।
আজকের অনুষ্ঠানে বাজানো গানগুলিতে কণ্ঠ দিয়েছেন ভারতের শিল্পী কিশোর কুমার ও কানাডা প্রবাসী রিফাত নিগার শাপলা। মায়ের কাছে মেয়ের চিঠি লেখাটির লেখিকা সিডনি প্রবাসী সুতপা বড়ুয়া। চিঠিটি সম্প্রতি সিডনির ওয়েবসাইট www.bangla-sydney.com এ ছাপা হয়েছে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com এবং banglaradio@hotmail.com। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়। ওয়েবসাইট হল www.bangladesh.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
জলে ভেজা চিঠির ভাজি ভাজি দুঃখ ব্যথা হাহাকারে কতই না সুর বাজে। মাঝে আমায় স্বপনেতে দিকে বলে আয়।